ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, শ্রদ্ধা সালাম একুশের এ জানিয়ে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 11টা। আমাদের অনুষ্ঠানে আজ বিশেষ রিপোর্ট রয়েছে চট্টগ্রামের বাংলাদেশ বিমানের প্লেন ছিনতাইয়ের ঘটনা, যে ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী জানা গিয়েছে যে ছিনতাইকারী নিহত হয়েছে এবং ওই ছিনতাই নাটকের এখন অবসান হয়েছে, সে সম্পর্কে রিপোর্ট রয়েছে একাধিক। এবং বিশেষ একটি বিষয় নিয়ে সাক্ষাৎকার রয়েছে, সেটা হলো যে ভিয়েতনামে আগামী 27 এবং 28 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার শীর্ষ বৈঠক, দ্বিতীয় শীর্ষ বৈঠক। তবে সবার আগে রয়েছে বিশ্ব সংবাদ, পড়ছেন আহসানুল হক।
ধন্যবাদ। প্রথমেই বাংলাদেশের খবর। বাংলাদেশে বিমান ছিনতাইয়ের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বাংলাদেশে সেনাবাহিনীর নেতৃত্বে মাত্র 8 মিনিটের অভিযানে অবসান ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা 7:30টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডার, নৌবাহিনী, র্যাব এবং পুলিশের সোয়াট টিম অভিযান চালায়। অভিযানে বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারী নিহত হয়েছে, তার নাম মাহাতি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা কমিটি। অভিযানের সমন্বয়কারী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান জানিয়েছেন, অভিযানের আগে বিমান ছিনতাইকারী মাহাতির প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ সম্পর্কে চট্টগ্রাম থেকে এখন সরাসরি টেলিফোনে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। হাসান ফেরদৌস, আপনি লাইনে আছেন?
জি আছি।
আপনি বিস্তারিত আমাদের একটু জানাবেন?
হ্যাঁ, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা 5:45টার দিকে এই বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বিমানটি ঢাকা থেকে রওনা হয়েছিল চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য। বিমানটিতে যাত্রী ছিল 148 জন। বাংলাদেশ বিমানের 147 BG 147 Boeing 777 777 এই বিমানটি চট্টগ্রাম থেকে সরাসরি দুবাইয়ের দিকে যাত্রা করে। যাত্রার এক পর্যায়ে এই বিমানটিতে থাকা সন্ত্রাসী তার অস্ত্র নিয়ে পাইলটকে জিম্মি করে ফেলে। জিম্মির করার পরেই তারা বিমানটির দ্রুততার সাথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরুলের নেতৃত্বে মাত্র 8 মিনিটের অভিযানে পুরো ঘটনাটি শেষ করে এবং অভিযান সম্পূর্ণ করে। সন্ধ্যা 7:30 থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডার, নৌবাহিনী, রেড, পুলিশের সোয়াট টিম এই অভিযান চালায়। অভিযানে বিমান ছিনতাইয়ের যে ঘটনাটি ঘটেছে তার সমন্বয় করেছেন চট্টগ্রামের চট্টগ্রামের ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এস এন মতিউর রহমান। তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে, তার বিস্তারিত তিনি তথ্য দিয়েছেন, ঘটনার বিবরণ দিয়েছেন।
হাসান ফেরদৌস, ওনার কথা কিছু বোঝা যাচ্ছে না, উনি কি বলছেন, কি বললেন সেটা আপনি বলে দেন।
ধন্যবাদ, ধন্যবাদ হাসান ফেরদৌস। ধন্যবাদ হাসান ফেরদৌস বিস্তারিত শোনার জন্য, পরে আপনার কাছে আমরা আসব। ঢাকায় আগুনে ক্ষতিগ্রস্ত চকবাজারের মূল কেন্দ্র ওয়াহেদ ম্যানশন সহ পুরনো ঢাকার বিভিন্ন স্থানের গুদাম থেকে রাসায়নিক দ্রব্যাদি অন্যত্র সরিয়ে নেবার কাজ শুরু হয়েছে। ঢাকা থেকে সরাসরি টেলিফোনে জানাচ্ছেন আমির খসরু।
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত চকবাজারের মূল কেন্দ্র ওয়াহেদ ম্যানশন সহ বিভিন্ন গুদাম থেকে, অর্থাৎ পুরনো ঢাকার গুদাম থেকে রাসায়নিক দ্রব্যাদি অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পুলিশ একারে সহায়তা করছে। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন রোববার পুরনো ঢাকার বিভিন্ন স্থানের বাড়ির মালিকদের রাসায়নিক দ্রব্যাদি মজুদ না রাখা এবং থাকলে তা অবিলম্বে অপসারণের জন্য কড়া ভাষায় নির্দেশনা দিয়েছেন। এ ধরনের হুঁশিয়ারির কথা জানিয়ে পুরনো ঢাকার অলিগুলিতে মাইকিংও করা হচ্ছে। এদিকে ডিএনএ পরীক্ষার জন্য এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের ঘনিষ্ঠ স্বজনেরা নমুনা দিতে রোববারও ঢাকা মেডিকেলে ভিড় জমিয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি চকবাজার ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের অভিভাবক বা সন্তানদের ডিএনএ পরীক্ষার জন্য রক্ত সহ নমুনা দেওয়ার তাগিদ দিয়েছেন। এদিকে চকবাজারের ঘটনায় নিহতদের প্রতিজনের জন্য 30 লাখ টাকা করে অর্থ ক্ষতিপূরণ এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দায়ীদের যথাযথ শাস্তি বিধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার পৃথক পৃথক ভাবে 4টি রিট আবেদন করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ব্রাজিলের সাথে ভেনেজুয়েলা সীমান্তে ত্রাণ সরবরাহকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 4 জন বেসামরিক লোক নিহত হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডো এক টুইটার বার্তায় বলেছেন, আজকের ঘটনা আমাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে যে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য সব রাস্তা খোলা রাখতে হবে। ওই দেশে সহিংসতার খবর সংগ্রহকারী সংগঠন ফোরো প্যানেল ওই 4 ব্যক্তির নিহত হওয়ার খবর দিয়েছে। তারা বলছে ব্রাজিলের সাথে সীমান্তের কাছে ওই ঘটনা ঘটে। তারা আরও বলছে সরকারপন্থী মিলিশিয়া সদস্যদের গুলিতে ওই 4 জন নিহত হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয় শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার লক্ষ্যে ট্রেনে করে ভিয়েতনাম রওনা হয়েছেন। কিম জং উনের সবুজ এবং হলুদ রঙের ট্রেনটি চীনে প্রবেশ করার সময় চিহ্নিত করা হয়। প্রচার মাধ্যমে বলা হচ্ছে ওই ট্রেনটি দক্ষিণের দিকে যাচ্ছে। কিম ভিয়েতনাম যাবার আগে চীনের রাজধানীতে থামবেন বলে যে জল্পনা কল্পনা চলছিল এর ফলে তার অবসান ঘটল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে ওই ট্রেনে ওঠার সময় কিমের ছবি প্রকাশিত হয়েছে। ওই প্রচার মাধ্যমে বলা হয় তিনি মিস্টার ট্রাম্পের সাথে দ্বিতীয়বারের মতো দেখা করতে ভিয়েতনাম যাচ্ছেন। এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আসন্ন বৈঠকের কথা ঘোষণা করা হলো। হ্যানয়ে বুধ এবং বৃহস্পতিবার ট্রাম্প এবং কিমের সাক্ষাৎ হবার কথা রয়েছে। গত বছর জুন মাসে ওই দুই নেতা সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মিয়ানমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা একটি কথাও রাখেনি। ঢাকা থেকে সরাসরি টেলিফোনে মতিউর রহমান চৌধুরী।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মিয়ানমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। বলেছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা একটি কথাও রাখেনি, নানা অজুহাতে তারা সিদ্ধান্ত পাল্টাচ্ছে বারবার। রোববার রাজধানীতে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল, আমরা বহু বছর ধরে তাদের সমর্থন দিয়ে এসেছি। ইতিপূর্বে রোহিঙ্গা সংকটে তারা সহযোগিতা করেছিল, ফিরিয়ে নিয়েছিল 2,32,000 রোহিঙ্গাকে। তিনি বলেন এই সংকট বেশি দিন চলতে থাকলে আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে অনিশ্চয়তা দেখা দিতে পারে, ভারতকেও আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। অন্য এক আন্তর্জাতিক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গাদের স্থান দিতে গিয়ে বাংলাদেশের বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতির মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি বলেন বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 1 মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের 20% জমি তলিয়ে যাবে। বাংলাদেশ সহ জার্মানি, ফিজি, কোস্টারিকা, ফ্রান্স, মেক্সিকো, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের 130 জন প্রতিনিধি এই সেমিনারে অংশ নেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পোপ ফ্রান্সিস শিশুদের ওপর যৌন নিপীড়নকে মানুষের জীবন বলির সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন শিশুদের ওপর যৌন নিপীড়ন মনে করিয়ে দিচ্ছে এককালে বিভিন্ন ধর্মীয় রীতিতে প্রচলিত মানুষ বলি দেবার ঘটনা, অনেক ক্ষেত্রেই শিশু বলি দেবার রীতি। গির্জার শীর্ষস্থানীয় বিশপ এবং নেতাদের সাথে সম্মেলনের শেষে পোপ ওই বক্তব্য রাখেন। নিপীড়ক পাদ্রি যারা দীর্ঘকাল ধরে শিশুদের যৌন নিপীড়ন করেছে তাদেরকে প্রতিহত করার বিষয়ে আলোচনা করতে ওই সম্মেলন ডাকা হয়। ফরাসি বার্তা সংস্থা AFP বলছে বিশপদের একটি পরিকল্পনা দেয়া হয়েছে যার মাধ্যমে নিপীড়ক পাদ্রিদের প্রতিহত করা যায়। এর মধ্যে রয়েছে পাদ্রিদের জন্য আচরণরীতি, নিপীড়ন চিহ্নিত করার জন্য প্রশিক্ষণ এবং পুলিশকে জানানো। অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশপস কনফারেন্সের প্রেসিডেন্ট মার্ক কোলরিজ সবাইকে সতর্ক করে দেন, আমাদের হাতে অনন্তকাল সময় নেই এবং আমরা যেন ব্যর্থ না হই। জাতিসংঘ বলছে আফগানিস্তানে গত বছরে সশস্ত্র সংঘর্ষে 3,800 বেশি সংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছে, গত 10 বছরে এই সংখ্যা সর্বাধিক। সহিংসতায় 7,200 বেশি বেসামরিক লোক আহত হয়েছে। ইউএন অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান প্রকাশিত নতুন রিপোর্টে আরও বলা হচ্ছে 2018 সালে বেসামরিক লোক নিহত হবার সার্বিক হার 5% বেড়েছে। ইসলামিক স্টেটের সহযোগী ISKP আত্মঘাতী হামলা বৃদ্ধি করার এই হার বেড়েছে বলে বলা হচ্ছে। ওদিকে সরকারপন্থী বাহিনীর অভিযান এবং বিমান হামলার কারণে বেসামরিক মানুষ নিহত হবার ঘটনা বেড়েছে বলে বলা হচ্ছে। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের উদ্ধৃতি দিয়ে ওই রিপোর্টে বলা হচ্ছে 2018 সালে সর্বাধিক সংখ্যক শিশু নিহত হবার ঘটনাটি বিশেষভাবে দুঃখজনক। ভারতে উপজাতীয়দের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দান নিয়ে ক্ষুব্ধ দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ। ইতোমধ্যেই ইটানগরে জারি হয়েছে কারফিউ। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায় জানিয়েছেন রবিবার সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী চাওমা মিয়েনের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িটিতে। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর বাড়ির সামনেও ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে জনতা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ লাঠিচার্জ করলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উন্মত্ত জনতাকে রুখতে পুলিশ গুলি চালিয়েছে বলেও স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর। পরিস্থিতি মোকাবেলায় ইটানগর এবং লাগোয়া এলাকায় কারফিউ জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, আমরা শান্তি ফেরানোর সব রকম চেষ্টা করছি। ঘটনার সূত্রপাত হয়েছিল গত শুক্রবার। নামসাই এবং চ্যাংল্যাং সম্প্রদায়কে অরুণাচল প্রদেশের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি দেবার প্রতিবাদে 48 ঘন্টার বন্ধ ডাকে স্থানীয় ছাত্র সংগঠনগুলো। তাদের দাবি এই দুই উপজাতীয়রা অরুণাচলের স্থায়ী বাসিন্দা নয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে এবং সরকারি গাড়িতে পাথর ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের গুলিতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবির গুলিতে 3 গ্রামবাসী নিহত হবার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে নিহতদের স্বজনেরা। রবিবার হরিপুর আদালতের বিচারক ফারহানা খান অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য 6 মার্চ তারিখ ধার্য করেছেন। বগুড়া থেকে আমাদের প্রতিনিধি প্রতীক ওমর জানিয়েছেন গ্রামবাসীদের বিরুদ্ধে বিজিবির মামলার পর এবার বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন নিহতদের স্বজনেরা। অভিযোগে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ 7 জন কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100+ বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে। এ ছিল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আমাদের দর্শক শ্রোতারা ইতিমধ্যেই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন যে আজকে কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে যেরকম প্রচার করা হয়ে থাকে তাতে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি ঘটছে। আপনারা ক্ষমা সুন্দর শ্রুতি নিয়ে এবং দৃষ্টি নিয়ে আমাদের অনুষ্ঠান দেখবেন শুনবেন সেটাই আশা করছি। আমাদের সংবাদদাতাদের বেশ কয়েকজন এখন লাইনে রয়েছেন, তাদের কাছে যাব, কিন্তু তার আগে একটু বলে নিই যে প্রফেসর ফরিদুল আলম আমাদের টেলিফোন লাইনে আছেন। তাঁর সঙ্গে আমরা কথা বলবো প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার দ্বিতীয় পরবর্তী যে শীর্ষ বৈঠক হতে চলেছে ভিয়েতনামের হ্যানয়ে তা নিয়ে। তবে তার আগে আমরা জেনে নেব যে আমাদের সংবাদদাতাদের কারা কারা টেলিফোন লাইনে আছেন এবং সেই রিপোর্টগুলো একটু শুনে নেব। প্রফেসর ফরিদুল আলম, আপনি প্লিজ একটু সময় দিন আমাদেরকে, আমরা একটু আমাদের সংবাদদাতাদের সংক্ষিপ্ত রিপোর্টগুলো শুনে নিই। প্রথমেই যাচ্ছি আমির খসরু, কে আছেন? আমির খসরু, জি আমির খসরু, হ্যালো, হ্যাঁ জি, আপনার রিপোর্ট। জি,
চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি প্লেন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান। ঢাকায় রাত 8টার পরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ব্রিফিংয়ে এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান কথিত ছিনতাইকারীকে পরাভূত করা হয় বলে ওই সময়ের অভিযান সহ অন্যান্য বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন। তিনি কি বলেছেন এ সম্পর্কে আমরা একটু শুনে নিই। তিনি আরো জানিয়েছেন যে বিমান ছিনতাইয়ের চেষ্টার কারণ হচ্ছে যে স্ত্রীর সাথে ওই 25-26 বছরের যুবকের যে গন্ডগোল চলছিল তার রেশ ধরেই এই সূচনা হয়েছে। নাঈম হাসান এ সম্পর্কে বলছিলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিকে কমান্ডো অভিযানে 25-26 বছরের ওই অস্ত্রধারী যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু, ধন্যবাদ আপনাকে। হাসান ফিরদৌস, আপনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম ছিনতাই ঘটনা সম্পর্কে আপনার কাছে অতিরিক্ত আর কি রিপোর্ট রয়েছে, কি খবর রয়েছে, কি তথ্য রয়েছে?
আমাদেরকে যেটা জানিয়েছেন চট্টগ্রামের জিওসি জেনারেল এস এম মতিউর রহমান, তিনি যেটি বলেছেন, আমাদের আমির খসরু ভাই কিছুক্ষণ আগে যে কথাটি বললেন, সেটা 25-26 বছরের যে যুবক, সে তিনি তার পারিবারিক বিরোধের কেন্দ্র করে এই ঘটনাটি তারা ঘটিয়েছেন বলে তারা মনে করছেন। তিনি যেটা বলছেন যে এটা পারিবারিক সমস্যার কারণে এই ঘটনাটি ঘটেছে এবং চট্টগ্রামের ডিসি জানান তার কাছে একটি পিস্তল ছিল, সে শরীরের সাথে বোমা পেঁচি জিম্মি যাত্রীদের জিম্মি করার চেষ্টা করেছিলেন এবং এই জিম্মি করার থেকে তার তিনি প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সাথে যে কথা বলা তার সেটি তারা চেষ্টা করেছিলেন, কারণ অভিযানটা এত দ্রুততার সাথে ছিল তারা সে কারণে সময় দিতে পারেনি এবং তারা বারবারই আত্মসমর্পণের জন্য তাকে আহ্বান করেছিলেন, কিন্তু আত্মসমর্পণ না করে তিনি তাদের সাথে প্রত্যাখ্যান করেন এবং এক পর্যায়ে কমান্ডোর দুটো আক্রমণ হওয়ার উদ্ভূত হয় এবং সে পর্যায়ে তারা কমান্ডোরা তারা অভিযান শুরু করে এবং শুরু করার পরে প্রথমে সে আহত হয় এবং পরবর্তীতে সে মারা যায়, এটি তারা বলেছেন। এবং আরো একটি বিষয়ে তারা আমরা যা জানতে পেরেছি যে ঘটনাটি তদন্ত করার জন্য সিভিল এভিয়েশন দুটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন যে কিভাবে ঘটনা ঘটলো এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের বিমানবন্দরগুলো যে নিরাপত্তা ব্যবস্থাটি আছে সেটি অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এর মধ্যে কিভাবে এই অস্ত্র এবং বিমানে উঠলো তারা বিষয়টি খতিয়ে দেখছেন আর তারা মনে করছেন যে অস্ত্রগুলো ভিতর থেকে কেউ সরবরাহ করতে পারেন এরকম একটি ধারণা তারা করছেন এবং তার দ্বারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে এরকম তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন থেকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল অপারেশন কার্যক্রম শুরু করেছে, এটি বিমানবন্দর কর্তৃপক্ষের আমরা কথা বলেছি।
জি হাসান ফিরদৌস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকবেন, পরবর্তীতে আর কোনো ফার্দার ডেভেলপমেন্ট হলে সেটা নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা শ্রোতাদেরকে তা জানিয়ে দেব। ডক্টর ফরিদুল আলম, আপনার কাছে যাওয়ার জন্যে আর একটি মিনিট সময় চাইছি আমি। আমরা আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক কুমারের কাছে যাচ্ছি, তার কাছে একটি রিপোর্ট রয়েছে। প্রতীক কুমার, আপনার রিপোর্ট।
জি, গত ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে গরু জব্দ করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বিজিবির গুলিতে 3 গ্রামবাসী নিহতের ঘটনায় গত 15 ফেব্রুয়ারি গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবি একটা মামলা দায়ের করেন। এবং সেই ঘটনার জের ধরে গ্রামবাসী এবার বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ 7 কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক বিজিবিকে আসামি করা হয়েছে। আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাফফর আহমেদ মানিক তার সঙ্গে কথা বলেছি, তিনি বিষয়টি নিশ্চিত করে আমাকে জানিয়েছেন। হরিপুর আমলিয়া আদালতের বিচারক ফারহানা খান অভিযোগ পত্র গ্রহণ করে শুনানির জন্য আগামী 6 মার্চ তারিখ ধার্য করেছেন। আর এই মামলার বাদীরা হলেন নজরুল ইসলাম, আব্দুল বাসেদ এবং নূর ইসলাম।
জি, অনুষ্ঠানের সূচনা পর্বেই আমি যেমনটি কিনা উল্লেখ করেছিলাম যে স্বাভাবিকভাবে আমরা যে রকম অনুষ্ঠান পরিচালনা করে থাকি, উপস্থাপন করে থাকি, আজ তার থেকে একটু ব্যত্যয় ঘটবে, একটু ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান উপস্থাপন হচ্ছে। কেননা যান্ত্রিক কিছু ত্রুটির কারণে, কিছু সমস্যার কারণে আমরা কোনো কিছুই রেকর্ড করতে পারছি না। অতএব আমাদের সংবাদদাতাদের প্রতি অনুরোধ রইল, তারা যেন টেলিফোনে আমাদের সঙ্গে সংযোগ রক্ষা করে টেলিফোনে লাইনে থাকেন আমাদের সঙ্গে, এবং ফার্দার কোনো রিপোর্ট থাকলে, কোনো তথ্য থাকলে সেটা আমরা শ্রোতাদের, দর্শকদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেকক্ষণ আমরা অপেক্ষা করিয়ে রাখলাম টেলিফোন লাইনে। ডক্টর ফরিদুল আলমের পরিচয় একটু দিয়ে নিই আমি। ডক্টর ফরিদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এই মুহূর্তে মানে ইদানিং তিনি চীনে আছেন, ওখানে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় গবেষণা করছেন, এবং বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছেন, ময়মনসিংহ এলাকায় আছেন। তার সঙ্গে আমরা কথা বলবো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যেকার আসন্ন দ্বিতীয় যে শীর্ষ বৈঠক হতে চলেছে তা নিয়ে। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মুহূর্তে ট্রেনে রইবেন, প্রায় 2 দিন ট্রেন যাত্রাতেই। ট্রেন যাবে চীনে এবং ভিয়েতনাম ভূখণ্ডের দীর্ঘ যাত্রাপথ ধরে, পৌঁছবে গিয়ে হ্যানয়ে। ওখানেই উপনিবেশ আমলের তৈরি সরকারি অতিথি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ট্রাম্প কিম দ্বিতীয় শীর্ষ বৈঠক। এখানে উল্লেখ করা যেতে পারে যে দীর্ঘ এই ট্রেন যাত্রায় প্রায় 2 দিন সময় লাগবে, বিস্তীর্ণ ভূখণ্ড অতিক্রম করে এই ট্রেন যাবে। আগের সিঙ্গাপুর শীর্ষ বৈঠকে যেটুকু অগ্রগতির আশা ব্যক্ত হয়েছিল, সংবাদ মাধ্যমের কোনো কোনো অংশে তা নিয়ে সংশয় ব্যক্ত হতে শোনা যাচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নির্মাণ, পারমাণবিক স্থাপনা তুলে দেওয়া, এসব ক্ষেত্রে কতখানি অগ্রগতি হয়েছে বলে মনে করা যেতে পারে? প্রফেসর ফরিদুল আলম,
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন আপনার সূচনা বক্তব্যে, সেটি হচ্ছে যে এটি দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে। প্রথমটি আমরা জানি গত বছর অর্থাৎ 2018 সালের জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই বৈঠকের পরপর কিন্তু ট্রাম্পকে বেশ খোশ মেজাজে থাকতে দেখা গেছে, এবং ট্রাম্প কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে একটি দুশ্চিন্তার অবসান হতে যাচ্ছে, এখন একটি সুখনিদ্রার সময় এসেছে, এরকম একটি মন্তব্য তিনি তখন করেছিলেন। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল, তো আমার ব্যক্তিগত যে বিষয়টি হচ্ছে যে যে বৈঠকটি গত বছরের জুন মাস অনুষ্ঠিত হলো, সেই জুন মাস থেকে আজকে যদি আমরা এখন ধরি, অর্থাৎ 8 মাস সময় নিয়ে দ্বিতীয় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই যে আপনি যদি একটু খেয়াল করে থাকেন, এই 8টি মাস কিন্তু খুব ভালো একটি সময় ছিল না আমেরিকা এবং উত্তর কোরিয়ার জন্য। অর্থাৎ প্রথম বৈঠকের পর দুই দেশের উপর যে একটা আস্থা এসেছে তেমনটি কিন্তু বলা যাবে না। কারণটা হচ্ছে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে 8 মাস সময় লেগে গেছে। উত্তর কোরিয়া যেমনটি বলেছিল উত্তর কোরিয়ার তরফ থেকে যে ওই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরে তারা তাদের যত পরমাণু যে সাইট গুলো আছে সেইগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, পরমাণু অস্ত্র যে কর্মসূচি সেগুলোকে তারা পরিত্যক্ত করেছে, এবং তারা এখন থেকে তারা এই বিষয়ে তারা আর কোন রকম অ্যাডভান্সমেন্টে যাচ্ছে না, ইত্যাদি বিষয়গুলো তারা ব্যক্ত করেছিল। এবং তারপরে আমরা যেটা দেখেছি যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তিনি কিন্তু দক্ষিণ কোরিয়া ভিজিট করেছেন, দক্ষিণ কোরিয়ার কিম ইল জং যে রাষ্ট্রপ্রধান তিনি উত্তর কোরিয়া ভিজিট করেছেন। এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু যে বিষয়গুলো আমরা হয়তো তেমন ভাবে খেয়াল করি না যে এই গত 8 মাস সময়ের মধ্যে কিন্তু উত্তর কোরিয়ার নেতা 4 বার কিন্তু বেইজিং এ সাথে যোগাযোগ রেখেছেন, আনুষ্ঠানিক বৈঠক করেছেন শি জিনপিং এর সাথে, অর্থাৎ চীনের প্রেসিডেন্টের সাথে। এই যে বিষয়গুলো, সুতরাং আমরা আমরা এখানে দেখতে পাই যে প্রচ্ছন্ন ভাবে চীনের একটি বিষয় কিন্তু এখানে জড়িত রয়ে গেছে, অর্থাৎ যে দ্বিতীয় শীর্ষ বৈঠকের যে ফলাফল আমরা যেটি হতে যাচ্ছে, বা প্রথম শীর্ষ বৈঠকের পর থেকে দ্বিতীয় শীর্ষ বৈঠক এবং সামনে যা হতে যাচ্ছে, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু নেপথ্য কারিগর আছে যেটি চীন। সুতরাং আমরা এইভাবে বলতে পারি না কোনোভাবেই আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে যে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে যে বৈঠক এটি শেষ কথা, এই শেষের পরেও কিন্তু অন্য কিছু থেকে যায়, এবং সেই বিষয়টি কিন্তু আমরা এখনো যেটি মনে করছি যে খুব সহজেই সমস্যাটি সমাধান হয়ে যাচ্ছে, খুব সহজেই আমরা একটি পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়ান পেনিনসুলা দেখতে পাবো, তেমনটি আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। তেমন সুযোগ কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে না, কারণ যে সমস্যাটি আজকে একটি প্রকট আকারে দানা বেঁধেছে, এই সমস্যাটা কিন্তু আজকের সমস্যা না, গত প্রায় 65-70 বছর ধরে এই সমস্যাগুলো ধীরে 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 দানা বাঁধতে বাঁধতে আজকে এমন একটি জায়গায় জমাটবদ্ধ অবস্থায় রয়ে গেছে, খুব সহজে কিন্তু এর থেকে মুক্তি নেই। কাজে আমি মনে করি একটি দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে শীর্ষ বৈঠকটি আমেরিকার তরফ থেকে আমরা যেটি বরাবরই দেখে আসছি যে বিভিন্ন বিশ্লেষণে যেটি বলা হয়েছে, বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি বৈঠকের মধ্য দিয়ে এক ধরনের চমক সৃষ্টি করার চেষ্টা করছেন তার পররাষ্ট্রনীতির জায়গায়, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আজকে যে কোরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আজকে একটি কঠিন সম্পর্কে উপনীত হয়েছে, এই সম্পর্কটি কিন্তু সূচনা করেছেন, উনি বোঝাতে চাচ্ছেন যে এখানে পলিটিক্যালি উনি নিতে চাচ্ছেন অনেকটা, যে বারাক ওবামা এটার জন্য অনেকটা দায়ী এবং ট্রাম্প চাচ্ছেন এটাকে মিনিমাইজ করে নিয়ে আসার জন্য, ঠিক তেমন একটি জায়গায় তিনি যেতে চাচ্ছেন। সুতরাং আমি মনে করি যে একটি আন্তর্জাতিক একটি সমস্যা হিসেবে এটিকে চিহ্নিত করে আমেরিকা কোরিয়ান পেনিনসুলাকে পরমাণু অস্ত্রমুক্ত করার যে প্রয়াস, তার চাইতেও এখানে তাদের ডোমেস্টিক যে পলিটিক্যাল বিষয়টা এটা অনেকটা বেশি ইনভলভ, এবং ট্রাম্প চাচ্ছেন একটা ব্যক্তিগত লাভালাভের বিষয়টি, এখানে জাতীয় স্বার্থের চাইতে তার ব্যক্তিগত লাভালাভ এবং ব্যক্তিগত ইমেজটাকে বৃদ্ধি করার একটি চেষ্টা হিসেবে এটি দেখতে যাচ্ছেন। এবং আমরা জানি ট্রাম্প তার মেয়াদের অলমোস্ট মানে 3/4 অতিবাহিত করে ফেলছেন, সামনে আবার তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনের একটি বিষয় আছে, সেই বিষয়টিও সামনে চলে আসছে। সুতরাং আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে এখানে আমেরিকা সত্যিকার অর্থে একটি 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 ভালো মানসিকতা নিয়ে, একটি সত্যিকার অর্থে একটি মানে ফ্রি একটা মেন্টালিটি নিয়ে একটা কোরিয়ান পেনিনসুলাকে তারা পরমাণু অস্ত্রমুক্ত করতে চাইছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি সুন্দর সম্পর্কের সূচনা করতে চাইছে, আমার কাছে কিন্তু এমনটা মনে হচ্ছে না।
জি, আপনি যেমনটি কিনা উল্লেখ করলেন এই মাত্র যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 নির্বাচনের পর 2 বছরেরও বেশি অতিক্রম করেছেন তার শাসনকালের, অর্থাৎ কিনা অর্ধেকেরও বেশি, তো এই সময়কালে আমরা একাধিকবার তাকে বলতে শুনেছি যে আমি যদি 2016 প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হতাম, আজকে আমি যদি হোয়াইট হাউসে অধিষ্ঠিত না থাকতাম, তাহলে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে যেত। তো এটা একটা দিক। তারপর আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে কিম জং উন যখনই কোথাও যান দেশের বাইরে, উনি ট্রেনে করে যান। তো আজকের দিনে ট্রেনে করে কোনো নেতা যাচ্ছেন শীর্ষ বৈঠকে যোগ দিতে, এবং তাও বিস্তীর্ণ ভূখণ্ড চীনের এবং উত্তর কোরিয়ার ভিয়েতনামের অতিক্রম করে তিনি যাচ্ছেন হ্যানয়ে, এটা কেন?
আপনার প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে যে ট্রাম্প যেমনটি বলার চেষ্টা করেছেন যে তিনি যদি উদ্যোগ না নিতেন বা তিনি যদি নির্বাচিত না হতেন, নির্বাচিত না হলে তো উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসতো না, সুতরাং তিনি নির্বাচিত না হলে এখানে যদি ডেমোক্রেট কোন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, তাহলে হয়তো কোরিয়ার সাথে আমেরিকার একটা যুদ্ধ বেরিয়ে যেত, যেমনটি আলামত আমরা বারাক ওবামার শেষ সময়টা খেয়াল করেছি, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হয়েছেন তার শুরুর দিকে আমরা খেয়াল করেছি, একের পর এক উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষার নাম করে তারা নানান ধরনের তারা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি এই জায়গাটা যেটি মনে করছি, আমার ব্যক্তিগত যে অভিমত সেটি হচ্ছে যে বারাক ওবামার সময় কিম জং উন যেমনটি করেননি, ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপর দায়িত্ব নেওয়ার পরপর কিন্তু তিনি এত বেশি মাত্রায় অস্থিরতা প্রকাশ করেছেন, যেটি হচ্ছে এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করা আমেরিকার মধ্যে যে এই বুঝে একটা যুদ্ধ বেঁধে গেল, এবং এক ধরনের চাপ সৃষ্টি করা। আমি আমার পুরনো বক্তব্যে ফিরে আসছি যে এই বিষয়টি যে কিম জং উন উনি নিজে থেকে ডেলিভারিটলি করেছেন সেটা কিন্তু মনে হচ্ছে না। এই বিষয়টির পিছনে একটি এক ধরনের একটি পরোক্ষ একটি ইঙ্গিত রয়ে গেছে এবং সেটি আমি বলেছি আগে যে কোথা থেকে এই ধরনের ইঙ্গিত গুলো আসছে, অর্থাৎ আমেরিকার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, আমেরিকার মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি করা এবং পাশাপাশি আমেরিকার একটা প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চীনের একটি উত্থান যে ক্রমে ক্রমে হচ্ছে এই বিষয়টিকে প্রকাশ করা সেটির একটি চেষ্টা আমার কাছে মনে হচ্ছে। সুতরাং ট্রাম্প নির্বাচিত হয়েছেন বলে তিনি চেষ্টা করেছেন, এটিকে ডেমোক্রেটরা হয়তো অন্যভাবে ডিফেন্ড করতে পারে যে ডেমোক্রেটরা নির্বাচিত হলে হয়তো কিম জং উনের তরফ থেকে এতটা উদ্ধত্য প্রকাশ করা হয়তো হতো না যেমনটা ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপর প্রকাশ করা হয়েছে এবং ট্রাম্পকে অনেকটা আলোচনায় বসতে বাধ্য করা হয়েছে। এটিও কিন্তু বলা যেতে পারে এটা কিম জং উনের একটা মানে কূটনৈতিক চাল, যে চালে তিনি সফল হয়েছেন, যেটা বারাক ওবামার সাথে তিনি পারেননি, যে আমেরিকার মতো একজন রাষ্ট্রপ্রধান উত্তর কোরিয়ার মতো একজন রাষ্ট্রপ্রধান সাথে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক, এটি কিন্তু ডেমোক্রেটরা কখনো ভাবেওনি। যেটি ট্রাম্প বা চীন এরা অন্তত কুড়িয়ে ছেড়েছে, আমেরিকার প্রেসিডেন্টকে বসিয়ে ছেড়েছে প্রথমবার এবং দ্বিতীয়বারের মতো তারা বসতে যাচ্ছে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটি যেটি হচ্ছে ট্রেন যাত্রা, দীর্ঘ ট্রেন যাত্রা তিনি করতে যাচ্ছেন, দুই দিন ব্যাপী একটা ট্রেন যাত্রা করতে যাচ্ছেন, শুরু করেছেন এবং সেটি শেষ হবে দুদিন পরে এবং ভিয়েতনামের হ্যানয়েতে 27-28 এই দুই দিন দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই ট্রেন যাত্রা কিন্তু কিম জং উনের জন্য নতুন কিছু নয়। আমরা দেখি আমরা এই গত প্রায় 1-1.5 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি এবং অনেক সময় এটাও বলা যায় যে গোপনেও কিম জং উন অনেকবার চীন সফর করেছেন, ট্রেনে করে সফর করেছেন। এটিকে তার হয়তো তার মধ্যে এক ধরনের একটা বিষয় কাজ করে, এটার মধ্যে তেমন কোনো বিষয় না যে তিনি ট্রেনে যাচ্ছেন এটা কিন্তু অন্য কোনো অর্থ থাকতে পারে বা তোমার বিমান যাত্রা নিরাপদ কিনা সেরকম কোনো কারণ থাকতে পারে, বরং বিমান যাত্রা যেতে ট্রেন যাত্রা নিরাপত্তার বিষয়টা যদি দেখি সেখানে কোনো খুব একটা হেরফের হয় না। তিনি এখানে এসে যেটি করার চেষ্টা করে একটা চমক সৃষ্টি করা। কিম জং উন সবসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হতে অনেকটা পছন্দ করেন, যেমনটি তার আগে যেটি করেছেন পরমাণু অস্ত্র পরীক্ষার নাম করে গত কয়েক বছর ধরেই তিনি আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হয়ে আসছেন। এই ট্রেন যাত্রা হচ্ছে সে আন্তর্জাতিক সংবাদের বা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের একটি অন্যরকম একটি পদক্ষেপ, যে কোন রাষ্ট্রপ্রধানরা কিন্তু ট্রেন যাত্রা করে অন্য কোথাও যান না, দীর্ঘ ট্রেন যাত্রা করে তিনি যাচ্ছেন। সো এটা কিন্তু আরেকটা খবর একটি বড় এবং যেটা নিয়ে অনেক ব্যাপক আলোচনা হতে পারে, যেটা নিয়ে অনেক আলোচনার ইয়ে হতে পারে। এই ধরনের একটি চেষ্টা হয়তো তার মধ্যে আছে, তিনি আলোচনা বা আর সমালোচনা এটা শিরোনাম হতে তিনি পছন্দ করেন, এটাই আমার কাছে মনে হচ্ছে, এটা অন্য কোনো অর্থ আমার কাছে মনে হচ্ছে না আসলে।
জি, 27-28 ফেব্রুয়ারির অর্থাৎ কিনা এই আসছে বুধ এবং বৃহস্পতিবারের দ্বিতীয় শীর্ষ বৈঠকে ট্রাম্প কিম আলোচনায় মূলত কোন বিষয়গুলো উঠতে পারে বলে মনে হচ্ছে? অভিযোগ পাল্টা অভিযোগ শোনা যাবে বলে মনে হয় কি?
হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় আসতে পারে। যেমন আমরা যদি একটু খেয়াল করে থাকি আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যম কিন্তু এটাও অভিযোগ করেছে যে একদিক দিয়ে গত 2018 সালের জুন মাসে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে যে তারা পরমাণু কর্মসূচির থেকে তারা বিচ্যুত হয়েছে, তারা সেগুলো পরিত্যাগ করেছে, তারা নতুন করে কোনো পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে যাচ্ছে না। আবার আমেরিকার তরফ থেকে তারা তাদের যে গোপন গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে বলা হচ্ছে যে তারা অফিসিয়ালি দেখিয়েছে যে একটি পরমাণু যেটি আছে প্ল্যান্ট আছে তারা সেটাকে ডিসমেন্টল করেছে, কিন্তু আবার অন্যভাবে তাদের গোয়েন্দা তথ্য যেগুলো থেকে বের হয়ে আসছে তারা আরো 17টি এইরকম সাইট তারা ডেভেলপ করেছে। সুতরাং এটা যেটি দাঁড়াচ্ছে যে এটি একটি কিন্তু অভিযোগ আমেরিকার তরফ থেকে কিন্তু হয়ে আসছে, যেটি হয়তো প্রকাশ্যে অফিসিয়ালি তারা সেটি করে আসছেন করছেন না, তারা যেটা হয়তো দুই দেশের আলোচনায় আসছে যেটি এখনো সেভাবে হয়তো তারা ডিসক্লোজ করছেন না, যেমনটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেগুলো উঠে আসছে যে এটা নিয়ে একটি 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 ঠান্ডা লড়াই দুই দেশের মধ্যে চলছে, যে এই আলোচনা হওয়ার পরেও উত্তর কোরিয়া কিন্তু এই অবস্থান থেকে বিচ্যুত হয়নি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, উত্তর কোরিয়ার তরফ থেকে একই রকম অভিযোগ করা হয়েছে যে দুই শীর্ষ নেতার মধ্যে যে সর্বশেষ বৈঠকটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু কোরিয়ার কিম জং উনকে ট্রাম্পের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আমেরিকা যেমনটি চায় অর্থাৎ একটি পরমাণু মুক্ত পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় প্রদীপ তেমনটি যদি এনশিওর করা যায় তাহলে যে আমেরিকার যে অবরোধ রয়েছে উত্তর কোরিয়ার উপরে সেটিকে প্রত্যাহার করা হবে, তেমনটি একটি করা হয়েছে। এবং কিম কিন্তু সেটি বলার চেষ্টা করেছেন যে ট্রাম্প যেমনটা চেয়েছে আমরা তেমনটা করে দেখিয়েছি, সুতরাং এখন সময় হচ্ছে আমেরিকার তরফ থেকে অবরোধ থেকে মুক্ত করা উত্তর কোরিয়াকে, তেমনটি করা। সেটি কিন্তু উত্তর কোরিয়া বারবার করে বলে আসছে যে আমাদের প্রতি অবরোধ মুক্ত করা হয়নি, বরং আমেরিকা এটা পুরো বিষয়টি এখন নির্ভর করছে আমেরিকার স্যাটিসফ্যাকশনের উপরে। সুতরাং উত্তর কোরিয়া বুঝতে চাইছে যে আমেরিকার স্যাটিসফ্যাকশন বলতে আমেরিকা আসলে কি বোঝাতে চাইছে। সুতরাং বিষয়টি এমন ভাবে একটি কাছে যে আমেরিকা ঠিক যা চাইবে যেভাবে চাইবে ঠিক সেরকম করে করে হয়তো সবকিছু সম্ভব হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা চাওয়া না চাওয়া বা কি করবে না করবে সেটা অনেকটাই নির্ভর করছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপরে। সুতরাং এই বিষয়টাতেও কিন্তু কোরিয়ার তরফ থেকে একটি অসন্তোষের বিষয় রয়ে গেছে যে এই বিষয়টি তাহলে কিন্তু দুই দেশের দুই শীর্ষ নেতার মধ্যে আর সীমাবদ্ধ রইল না, এখানে কিন্তু অন্যান্য প্লেয়ার্সরা এখানে ইনভলভ হয়ে গেছে। তবে এই বিষয়গুলো কিন্তু এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ এরকম রয়ে গেছে, আরো ছোটখাটো অভিযোগ রয়ে গেছে। যেমন আমরা যেটা জানি চীনের সাথে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ চলছে গত এক দেড় বছর ধরে যেটি প্রকট আকার ধারণ করেছে, এই বিষয়টিও সামনে চলে আসছে, যেটি আমেরিকার তরফ থেকে উত্তর কোরিয়াকে ব্লেম দিয়ে বলা হচ্ছে যে এই পুরো বিষয়টিকে হয়তো সহজ বা সরল ভাবে সমাধান করতে দেওয়া হচ্ছে না, এটা চায়নার একটা আগ্রহের জায়গা এখানে রয়ে গেছে। সুতরাং এই জায়গা থেকে যদি চায়না এখানে যে ইন্টারফেয়ারেন্স যেটা আছে উত্তর কোরিয়ার উপরে সেই ইন্টারফেয়ারেন্স যদি তারা বন্ধ না করে তাহলে দুই দেশের মধ্যে আলোচনা করে কোনো লাভ হবে না। এবং এইসব কারণেই কিন্তু প্রথম শীর্ষ বৈঠক থেকে দ্বিতীয় শীর্ষ বৈঠকটা অনুষ্ঠিত হতে অনেকটাই সময় লেগে গেল, এবং সেটি অনুষ্ঠিত হওয়ার পরে সেটার ফলাফল কি হবে সেটা নিয়ে কিন্তু ইতোমধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে এটিও কি একটি মানে ব্যর্থ বৈঠক হতে যাচ্ছে কিনা। এবং সেটি বলা হচ্ছে যে অবরোধ কতটুকু প্রত্যাহার করা হবে বা সম্পূর্ণ করা হবে না আংশিক করা হবে কিভাবে করা হবে, এটি কিন্তু নির্ভর করছে যে পুরো বিষয়টির উপরে যে উত্তর কোরিয়ার যে পারমাণবিক কর্মসূচি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে কতটুকু তারা সফল হয়েছে সেটা আমেরিকা পুরোটা অ্যানালিসিস করে দেখবে, দেখার পরে তারা চিন্তা করবে। এবং আপনি হয়তো জানেন এর মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াতে একটি স্পেশাল রিপ্রেজেন্টেশন অফিস তারা ক্রিয়েট করেছে, একজন বিজ্ঞ ডিপ্লোমেটকে তারা স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে উত্তর কোরিয়াতে পাঠিয়েছে এই পুরো বিষয়গুলোকে দেখভাল করার জন্য। সুতরাং তার রিপোর্ট তার যে কমিশনের কাজ করা সমস্ত কিছুর উপরে আমেরিকার সিদ্ধান্তের বিষয়টি নির্ভর করছে। এবং মাইক পম্পিও যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বেশ কয়েকবার আমরা দেখেছি উত্তর কোরিয়া পাশাপাশি দক্ষিণ কোরিয়া এবং জাপানে সফর করেছেন, এই পুরো বিষয়টিকে তারা এত স্পেশালি প্রতিনিয়ত তারা এটাকে মনিটর করে যাচ্ছেন যে পুরো বিষয়টি এখন যে এখানে এইসব কারণে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগও বেড়ে যাচ্ছে। সুতরাং এই সমস্যাগুলো কিন্তু এই সব কিছুর উপর নির্ভর করছে। এবং আমরা যেটা বলছি পুরো বিষয়টি কিন্তু এখন আসলে দুই দেশের হাতে নেই, এইটি দুই দেশের যে সার্বভৌম কর্তৃত্ব এটার উপর আসলে নির্ভর করছে না, অন্যান্য তথাকথিত যে সার্বভৌম রাষ্ট্রগুলো আছে তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের চাওয়া না চাওয়া তাদের জাতীয় স্বার্থের যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু এই সমস্যাগুলোকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করছে বলে আমি মনে করি।
জি, উপসংহারে প্রশ্ন নয়, আমি একটা মন্তব্য করছি, আপনি খুব সংক্ষেপে বিশ্লেষণ করবেন এবং তা দিয়ে আমরা উপসংহার টানবো এই সাক্ষাৎকারের। সংবাদ মাধ্যমের একাংশের ধারণা এবারের এই দ্বিতীয় শীর্ষ বৈঠকে হ্যানয়ে চীনের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হতে পারে। চীন ও উত্তর কোরিয়ার মধ্যেকার সম্পর্কে পারস্পরিক যে লাভালাভের প্রতিফলন থাকে সেটাই এবার বিশেষভাবে অনুভূত হবে বলে মনে হচ্ছে। উত্তর কোরিয়ার উপরকার অর্থনৈতিক বিধিনিষেধের উপশম এবং কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র বাহিনীর উপস্থিতি, এ দুয়ের সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতি টানার মধ্যে সমন্বয় বিধান কতখানি ত্বরান্বিত হওয়ার আশা করতে পারে মুক্ত বিশ্ব অথবা চীন?
আমি আপনি যে কথাটি বললেন আমি এই বিষয়গুলি কিন্তু আমার বক্তব্যে উল্লেখ করেছি যে পুরো বিষয়টি আসলে দুই দেশের মধ্যে একদম যে একান্তভাবে নির্ভর করছে না, পুরো বিষয়টির মধ্যে আরো অনেকগুলো প্লেয়ার্স এখানে ইনভলভ রয়েছে। সুতরাং আমি মনে করি চীন যেমন আছে এখানে দক্ষিণ কোরিয়া আছে জাপান আছে, সুতরাং আমার মনে হয় শুধুমাত্র আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে যে আলোচনা দিয়ে একটি আন্তর্জাতিক সমস্যার সমাধান হতে পারে না, আন্তর্জাতিক সমস্যার সমাধান করার দায়িত্ব আমেরিকাকে কেউ দেয়নি আমি মনে করি। সুতরাং এটি হচ্ছে আমেরিকার এক ধরনের ধৃষ্টতা বা উদ্ধতপূর্ণ আচরণের প্রকাশ বলে আমি মনে করি। সুতরাং এই সমস্যাটি সত্যিকার অর্থে সমাধান করতে হয় আমরা মনে করি একটি বহুপাক্ষিক একটি আলোচনার প্রয়োজন আছে, যে আলোচনার মধ্যে আমেরিকা উত্তর কোরিয়ার পাশাপাশি চীন আসতে পারে, জাপান আসতে পারে, দক্ষিণ কোরিয়া আসতে পারে এবং আরো দু একটা রিলেভেন্ট পার্টনার যারা আছে তাদের মধ্যে একটা বহুপাক্ষিক আলোচনা যদি হয় সেই আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধান বের হয়ে আসতে পারে। আমি মনে করি না যে ট্রাম্প এবং কিমের আলোচনার মধ্যে দিয়ে কোনো সমাধান আসতে পারে।
জি, প্রফেসর ফরিদুল আলম, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
জি, এখন আমরা প্রসঙ্গান্তরে যাচ্ছি। সহকর্মী তাওহিদুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। তাওহিদ, আপনি কি নিয়ে আলোচনা করবেন?
জি কবির ভাই, আমরা আসলে সবাই জানি ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ দুর্ঘটনা, শোক, সবাই সবকিছু জানে। আমরা একটু আবারও পেছনে ফিরে তাকাতে চাই, কি কি কারণ থাকতে পারে।
তার সঙ্গে কথা বলছেন?
জি, আমরা এ বিষয়ে কথা বলবো 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা। সে আসলে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি সম্মান পেয়েছে,
নিশ্চয়ই,
এবং তিনি শুরু থেকে এই ঘটনার অনুসন্ধান করছেন। আমরা তার
কথা বলি তার সঙ্গে।
জি, আলোচনায় যাবার আগে একটু জানিয়ে দিতে চাই যে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে সোমবার, আগামীকাল। পারভেজ, যেমনটা বলছিলাম যে শোক পালন করা হবে, কিন্তু এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের আসল কারণ কি খুঁজে বের করা গেল? কারণ আমরা এটাও জানি যে এরই মধ্যে সিসিটিভির ফুটেজ আপনারা পেয়েছেন, আপনারা সেগুলো টেলিভিশনে প্রচারও করেছেন। সেই ফুটেজ দেখে যেটা বোঝা যায় এবং সরকারের মন্ত্রী পর্যায়ের বক্তব্য সঙ্গে এক ধরনের অসামঞ্জস্যতা রয়েছে, আপনি যদি আমাদেরকে একটু বলেন।
দেখুন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি আপনি করেছেন যে আসলে অগ্নিকাণ্ডের পর্দা কেন লাগলো, একটি বিষয় তো আমরা বিভিন্ন 2009 ঘটনার যে কথাগুলো বলে আসা হচ্ছিল, নীলতলির ঘটনার পর থেকে যে চকবাজার পুরনো ডাক্তারপুর এরিয়াতেই একটি রাসায়নিক বাহ্য পদার্থ বা গুদামে পরিণত হয়েছে, এবং যদি বলতে পারেন অনেকটা যদি উদাহরণস্বরূপ বলি, দেখি আগ্নেয়গিরির উপরে আসলে আছে আর কি, সেই আগ্নেয়গিরি মানুষের তৈরি আগ্নেয়গিরি বা কেউ কেউ এটাকে তুলনা করেন মাইন ফিল্ডের উপরে আছেন ওখানকার বাসিন্দারা। কারণ যে কোনো সময় অগ্নি মানে আগুন কোনো ছোটখাটো ঘটনার আগুনটাও একটি বড় আকারে এখানে ধারণ করতে পারে, কারণ এখানকার অনেক বাড়িতেই এই তীব্র মাত্রার দাহ্য যেটাকে ফ্লেমেবল কেমিক্যাল বলা হয় সেগুলো এখানে মজুদ অবস্থায় আছে, অর্থাৎ ব্যবসায়ীরা আসছেন, তারা ব্যবসা করছেন। সেটির ভয়াবহ ঘটনা, প্রায় 130 জনের মতো লোক মারা গেলেন সেই 2009 সালে, তারপরে এই ঘটনাটি ঘটলো। এই ঘটনাটি ঘটার পর থেকে আমরা যেটা দেখেছি, আমরা সাংবাদিকরা যারা গিয়েছি, প্রথম থেকেই ওখানকার এলাকাবাসী একটি আমাদের আসলে আমি এখন আজকে আজকের জায়গা এসে দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদেরকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা তারা করেছে, অথবা তারা নিজেরা হয়তো বা কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন। আপনাকে যদি আমি একটু ধারণা করতে বলি, হয়তো বা আপনারাও কিছু ছবিটা দেখেছেন, সেটিতে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে কোথাও যদি বোমা বিস্ফোরণ হয় তাহলে কিন্তু উইদিন এ সেকেন্ড একটি বড় এলাকা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তো আমার যেটা মনে হচ্ছে যে প্রথম ধাক্কাতেই লোকজন নিজেকে আগে নিরাপদে নিয়েছে, তারপরে তারা পিছনের দিকে তাকিয়ে দেখেছেন যে রাস্তায় আগুন জ্বলছে, তারপরে যে যার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, এবং তার মধ্যে দুঃখিত একটি ব্যাখ্যা খুব জোরে সরে এসেছে, মানে একটি দাবি যে এটি আসলে সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার আগুন, এবং এই সিলিন্ডারটি বিস্ফোরণ, এবং এটি পুরান ঢাকার বেশিরভাগ লোকজন বাসিন্দারা আমাদেরকে বলেছেন, এবং সেটি কেউ কেউ বলেছেন গাড়ি যে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সেটি বিস্ফোরিত হয়েছে, আবার কেউ কেউ দাবি করেছেন যে পিকআপের উপরে এলপিজি গ্যাস ভর্তি একটি গাড়ি ছিল সেটি বিস্ফোরিত হয়েছে, এরকম নানা ধরনের দাবি।
আপনি
আপনার অনুসন্ধানের মধ্য দিয়ে আসলে কি কারণটি আপনার কাছে মনে হয় যে যথার্থ হতে পারে?
হ্যাঁ, সেটি বলছিলাম যে বাস্তব অবস্থা হলো এরকম যে ওখানে আসলে বিস্ফোরিত সিলিন্ডারের কোনো অংশ পাওয়া যায়নি। প্রথম দিকে আমাদেরকে যে গাড়িগুলো দেখিয়ে বলা হয়েছিল যে ওই গাড়িগুলো থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তার কোনো কোনো চলতো, এবং যে যে আবার কোনো কোনো দিকে আমরা দেখেছি যে সিলিন্ডার একেবারে অক্ষত অবস্থায় আছে, কাজে এই গাড়িটা প্রায় অমূলক বলে আমরা মনে করছি। এবং তারপরে প্রথম থেকে আমরা সেটি মনে করছিলাম যে আমাদের হাতে তো এভিডেন্স ছিল না, কিন্তু পরবর্তীতে যখন
ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিটি পাওয়া গেল, যেটি রাজমহল নামে একটি হোটেলে ছিল, সেখান থেকে একটা স্পষ্টই দেখা যাচ্ছিল যে উপর থেকে অর্থাৎ ওয়াইডম থেকে দোতলা থেকে আগুনের
আপনি যদি আবার একটু বলেন যে কি কারণটা আপনারা চিহ্নিত করতে পেরেছেন। হ্যালো হ্যালো
আর কে আছেন?
খুব সম্ভবত আমরা পারভেজ রেজা আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করছি আপনাকে আবার সংযুক্ত করতে। আমরা আবার একটু যেতে চাই চট্টগ্রামে। কবি ভাই আপনি চট্টগ্রামে সবশেষ কি অবস্থা তা জানতে আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌস। হাসান ফেরদৌস আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুরু থেকে আপনার সঙ্গে রয়েছি এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে কি কি ঘটনা ঘটেছে। আমি আপনার কাছ থেকে এখন পর্যন্ত আর সবশেষ যদি আপনার কাছে কোনো তথ্য থাকে সেটি একটু জানতে চাই, তারপর আমরা একটু আমার কয়েকটি প্রশ্ন রয়েছে সেটি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব দর্শক শ্রোতার জন্য।
এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে বিমানবন্দর এখন স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে, পুরো নিয়ন্ত্রণটি নিয়েছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী হাতে নিয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে বিমানবন্দর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আপাতত বলা যায় যে স্বাভাবিক কার্যক্রম এখন অনেকটা শান্তিপূর্ণ ভাবেই সেটি চলছে এবং কোন ধরনের অপারেশনাল কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না বলে আমাদেরকে যারা সিভিল এভিয়েশন আছেন কর্মকর্তা তাদের
বিমান চলাচল কি স্বাভাবিক অবস্থায় রয়েছে?
হ্যাঁ, স্বাভাবিক করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন, তারা সেটি অপারেশন কার্যক্রম শুরু করেছেন।
যিনি বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তিনি তো নিহত হয়েছেন, তার মরদেহ কি আপনারা দেখতে পেয়েছেন? তার মরদেহটি কোথায় রয়েছে?
না, আমরা আসলে আমাদেরকে ব্রিফিং এর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের জিওসি নটিরাম শেখ তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি আহত হয়েছেন, আহত হওয়ার পরেই তিনি আসলে মারা গেছেন এবং সেই মারা যাওয়ার পরেই সেটি সম্ভবত তাদের হেফাজত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এখনো মরদেহটি রয়েছে। সেটি এখনো পর্যন্ত আমরা সাংবাদিকরা আমরা দেখতে পাইনি সেটা, অর্থাৎ আমরা একটা দেখেছি যে তখন একটা অ্যাম্বুলেন্স করে একজনকে নিয়ে যেতে আমরা দেখেছি বা অ্যাম্বুলেন্সের ছিল, এর বেশি আমরা আসলে
যারা অভিযান পরিচালনা করেছেন তারা কি জানিয়েছেন যে ছিনতাইকারী আসলে কোন ধরনের অস্ত্র বহন করছিল?
হ্যাঁ, সংবাদ সম্মেলনে যেটি বলা হচ্ছিল সেটি হচ্ছে ছিনতাইকারীদের হাতে একটি আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা তার শরীরে বোমা পেঁচিয়েছিল, বোমা পেঁচিয়ে সেটা ককপিটে উঠে যায় এবং এটা উঠেই তারা ইয়েকে জিম্মি করে ফেলে। এবং মূলত এই ছিনতাইকারীটি কিন্তু চট্টগ্রাম থেকে উঠেনি, সেটি হচ্ছে সে তার অবস্থান হচ্ছিল শাহজালাল আন্তর্জাতিক, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সে উঠে যায় এবং চট্টগ্রাম থেকে এই বিমানটি যাওয়ার কথা ছিল দুবাইতে এবং চট্টগ্রাম থেকে যখন এই বিমানটি উড্ডয়ন করে তখনই সে ককপিটে গিয়ে ইয়েকে জিম্মি করে পাইলটকে এবং সেখান থেকে পাইলটকে জিম্মি করে সে তার স্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায় এবং পাইলট অত্যন্ত দক্ষতার সাথে তাকে শান্ত করেন এবং তিনি 5:33 তিনি বিষয়টি এয়ার কন্ট্রোলের মাধ্যমে জানান যে তার বিমানটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং দ্রুততার সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন সবাই তাদের সাথে কোঅর্ডিনেশন করে 5:41 সেটি অবতরণ করানো হয় এবং জরুরি ভিত্তিতে অবতরণ করে সেখানে যারা যাত্রী ছিলেন তাদেরকে নিরাপদ ভাবে তাদেরকে সরিয়ে আনা হয় এবং যারা ইয়ে ছিলেন এবং সেই সময় একটি বড় ঘটনা ছিল যে বিএনএস ইশাখা এটিতে ঘাঁটি যে ঘাঁটিতে সেখানে অবস্থান করছিলেন হলি আর্টিজেনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন জঙ্গি বিরোধী আন্দোলন লেফটেন্যান্ট কর্নেল ইমরুল, তার নেতৃত্বেই তিনি মূলত এই কাজটি অপারেশনটি পরিচালিত হয়েছে এবং দ্রুততার সাথে তারা এই কাজটি করতে পেরেছিলেন।
জি হাসান ফেরদৌস, আপনি বলছিলেন যে ছিনতাইকারী মূলত আসলে ঢাকা থেকে উঠেছে তাই তো?
জি,
সেক্ষেত্রে আসলে ঢাকা থেকে যেহেতু উঠেছে ঢাকার বিমানবন্দরের নিরাপত্তা নিয়েই আমরা একটু আসলে জানতে চাই, নিশ্চয়ই আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে এখন পর্যন্ত আজকের এই ঘটনা ছাড়া আগে কি কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে?
না, চট্টগ্রামে এই প্রথম একটা বিমান ছিনতাইয়ের ঘটনার মতো ঘটনা ঘটলো এবং এর আগে কখনো চট্টগ্রামে এরকম কোনো ঘটনা ঘটেনি। এর আগে আপনাদের হচ্ছে মনে আছে সম্ভবত 1979 দিকে ঢাকায় একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, এটি চট্টগ্রামে এই প্রথম।
জি, আপনার কাছ থেকে আর একটা বিষয় জানতে চাই যে সাধারণত যারা যাত্রী ছিলেন তারা দুবাই যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে, সেসব যাত্রীদের এখন কোথায় রাখা হয়েছে এবং তাদের কি আসলে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ অথবা তাদের এখন রেখে পরে বিমানে করে তাদের পাঠানো হবে, যাত্রীদের কি হলো?
হ্যাঁ, যাত্রীদের তো নিরাপদে নেমে নামানো হয়। তারা তাদের বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের জন্য নিরাপদ দায়িত্বে রেখেছেন তাদের নিজস্ব ব্যবস্থাপনায়, এবং সেখানে তারা বিশেষ করে যেমন আমাদের এখানে চট্টগ্রামের একজন সংসদ সদস্য ওই বিমানে ছিলেন, মাইনুদ্দিন খান বাদল, জাসদের নেতা, তিনিও ওই বিমানে ছিলেন। এখন তারপরে এই জায়গাটাকে তাদেরকে নিয়ে তাদের যারা জেনারেল যাত্রী ছিলেন সেটি আসলে মূলত বিমান কর্তৃপক্ষের হেফাজতে তাদেরকে রাখা হয়েছে এবং তারা
কোথায় রাখা হয়েছে তারা কি সবাই সুস্থ আছেন কিনা, তাদেরকে কোথায় রাখা হয়েছে, কোন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো কি আপনি জানতে পেরেছেন?
হ্যাঁ, আমরা কথা বলেছি, তারা যারা ছিলেন বিমানের মধ্যে তারা খুবই সুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবেই ছিলেন। কিছুটা আতঙ্ক বিরাজ করলো, পরে সেটি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা খুবই সুস্থ আছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন।
আপনারা চট্টগ্রামে যারা রয়েছেন তারা কি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয়েছিল আপনারা কি জিজ্ঞেস করেছেন যে এত বিমানবন্দর এত নিরাপত্তা ব্যবস্থার পরও একজন কিভাবে অস্ত্র নিয়ে বিমানে উঠলো, সেই বিষয়টি কি আপনারা জানতে চেয়েছিলেন?
হ্যাঁ, আমরা তো অনেক প্রস্তুতিতে সেই বিষয়টা তারা বলেছেন। এতে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, যিনি সিভিল এভিয়েশন চেয়ারম্যান, তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন এবং এক্ষেত্রে যারা আছেন তারাও যেটি বলেছেন যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষে তারা বলছেন যে বিমানের নিরাপত্তা ব্যবস্থাটাকে খুবই তারা শক্ত বলছেন এবং যেই অস্ত্রটি তারা ব্যবহার করছেন সেটি বাইরে থেকে ঢুকেনি, তাদের যা বক্তব্য হচ্ছে সেটি বাইরে থেকে ঢুকেনি, ভিতরকেও সরবরাহ করে থাকতেন পারে বলে তারা আশঙ্কা করছেন।
এবং আমি আবার একটু আপনাকে, হাসান ফেরদৌস, আপনাকে আবার একটু থামি, আবার একটু পরিষ্কার হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই অস্ত্রটি যেটি ছিনতাইকারী ব্যবহার করেছে সেটি আসলে তিনি বহন করে আনেননি, বরং বিমানবন্দরের মধ্য থেকে কেউ তাকে সরবরাহ করেছে, তাই তো? সেটি সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাকে জানানো হয়েছে? আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও যদি কোনো আপডেট থাকে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবার সংযুক্ত করতে পেরেছি একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা, যার সঙ্গে আমরা কথা বলছিলাম ঢাকার চক বাজারের অগ্নিকাণ্ড নিয়ে। পারভেজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং আসলে যান্ত্রিক ত্রুটির কারণে বোধ হয় আমরা আপনার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না। আমাদের হাতে আর মিনিট তিনেক সময় রয়েছে, আপনি যদি আমাদেরকে সংক্ষেপে বলেন যে আসলে আপনি কি মনে করছেন অগ্নিকাণ্ডটি কি কারণে হতে পারে?
দেখুন, প্রথম কথা হলো যে অগ্নিকাণ্ডটি হতে পারে সেটি যেহেতু আমরা আমার দিক থেকে আমি মোটামুটি এটুকু বলতে পারি যে কি মনে হয়েছে যে এটি ওয়ার্ড মেনশনের দ্বিতীয় তলায় হয়েছে এবং দ্বিতীয় তলাটি পুরোপুরি দাহ্য পদার্থ দিয়ে ভর্তি ছিল এবং সেখানে গত কয়েকদিন ধরে এলাকার লোকজন যেটি বলেছেন যে ওখানে ভিতরে কোনো কাজ করা হচ্ছিল এবং বাইরে থেকে তারা তীব্র বডি স্প্রের যে গন্ধ আছে, সুগন্ধির যে গন্ধ সেটি পাচ্ছিলেন এবং সেটি খুব তীব্র ছিল, বাতাসে এটার পরিমাণ অনেক বেশি ছিল এবং এই কারণে যখন কোনো কারণে ভিতরে বিস্ফোরিত হয়েছে এই দেয়ালগুলো ভেঙে বাইরে চলে এসছে এবং সমস্ত বডি স্প্রে দাহ্য পদার্থগুলো ভবনের বাইরে চলে এসে বাইরের রাস্তায় মানুষের হানি ঘটিয়েছে এবং যেহেতু বাতাসের মধ্যে আগে থেকেই এই উপাদানটি অনেক মাত্রাতিরিক্ত পর্যায়ে ছিল এই জন্য আগুনটা বাতাসে দ্রুত ছড়িয়ে যায় এবং এটি মূলত কারণ বলে আমার কাছে মনে হয়েছে। বাদ বাকিটা
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা নিশ্চয়ই আপনার আবার কথা হবে, আবারও জানার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মোটামুটি এই দুটি সংবাদ ছিল যেটি আমরা জানার চেষ্টা করলাম।
জি, তো আমরা এখন অনুষ্ঠানের প্রান্তিক পর্বে চলে এসেছি প্রায়, তো শেষ করবার আগে রোজকার মতো যথারীতি আমরা সংক্ষিপ্ত সংস্করণে সংবাদ শুনবো, বিশ্ব সংবাদ শুনবো। তার জন্য স্টুডিওতে ফিরে এসেছেন আহসানুল হক।
ধন্যবাদ কবির ভাই। বিশ্ব সংবাদের শুরুতেই বাংলাদেশের খবর। বাংলাদেশে বিমান ছিনতাইয়ের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মাত্র 8 মিনিটের অভিযানে অবসান ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা 7:30টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডার, নৌবাহিনী, র্যাব, পুলিশের সোয়াট টিম, অভিযান চালায়। অভিযানে বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারী নিহত হয়েছেন, তার নাম মাহাথি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা কমিটি। অভিযানের সমন্বয়কারী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান জানিয়েছেন, অভিযানের আগে বিমান ছিনতাইকারী মাহাথির প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন। 142 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বাংলাদেশ বিমানের BG-147 বোয়িং বিমানটি চট্টগ্রামে যাত্রাবিরতি করে। পাইলট সন্ধ্যা 5:45 দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। এর মধ্যেই ছিনতাইকারী পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করলে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর পর সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী বিমানটি ঘিরে ফেলে এবং নিরাপদে বিমানের যাত্রী এবং ক্রুদের নামিয়ে আনে। পরে সন্ধ্যা 7:30 দিকে সেনাবাহিনীর কমান্ডো অভিযান শুরু হলে বিমান ছিনতাইয়ের ঘটনার অবসান ঘটে। ব্রাজিলের সাথে ভেনেজুয়েলার সীমান্তে ত্রাণ সরবরাহকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 4 বেসামরিক লোক নিহত হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডো এক টুইটার বার্তায় বলেছেন, আজকের ঘটনা আমাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে যে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য সব রাস্তা খোলা রাখতে হবে। ওই দেশে সহিংসতার খবর সংগ্রহকারী সংগঠন ফোরো প্যানেল ওই 4 ব্যক্তির নিহত হবার খবর দিয়েছে। তারা বলছে ব্রাজিলের সাথে সীমান্তের কাছে ওই ঘটনা ঘটে। তারা আরও বলছে সরকারপন্থী মিলিশিয়া সদস্যদের গুলিতে ওই 4 নিহত হয়। ওই সংগঠনের একজন মুখপাত্র আলফ্রেড রোমেরো টুইটারে একটি ভিডিওতে বলেন, সহিংসতায় 24 বেশি সংখ্যক মানুষ আহত হয়েছে, সীমান্তের কাছে ত্রাণবাহী ট্রাকে আগুন ধরে যায়, ফলে জনতা খাবার এবং ওষুধের বাক্সগুলো রক্ষা করার চেষ্টায় তাড়াহুড়ো শুরু করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয় শীর্ষ বৈঠকে যোগ দেবার লক্ষ্যে ট্রেনে করে ভিয়েতনাম রওনা হয়েছেন। কিম জং উনের সবুজ এবং হলুদ রঙের ট্রেনটি চীনে প্রবেশ করার সময় চিহ্নিত করা হয়। প্রচার মাধ্যমে বলা হচ্ছে ওই ট্রেনটি দক্ষিণের দিকে যাচ্ছে। কিম ভিয়েতনাম যাবার আগে চীনের রাজধানীতে থামবেন বলে যে জল্পনা কল্পনা চলছিল, এর ফলে তার অবসান ঘটল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ওই ট্রেনে ওঠার সময় কিমের ছবি প্রকাশ করেছে। ওই প্রচার মাধ্যমে বলা হয় তিনি মিস্টার ট্রাম্পের সাথে দ্বিতীয়বারের মতো দেখা করতে ভিয়েতনাম যাচ্ছেন। এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আসন্ন বৈঠকের কথা ঘোষণা করা হল। হ্যানয়ে বুধ এবং বৃহস্পতিবার ট্রাম্প এবং কিমের সাক্ষাৎ হবার কথা রয়েছে। গত বছর জুন মাসে ওই দুই নেতা সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেছিলেন। পোপ ফ্রান্সিস শিশুদের ওপর যৌন নিপীড়নকে মানুষের জীবন বলির সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন শিশুদের ওপর যৌন নিপীড়ন মনে করিয়ে দিচ্ছে এককালে বিভিন্ন ধর্মীয় রীতিতে প্রচলিত মানুষ বলি দেবার ঘটনা, অনেক ক্ষেত্রেই শিশু বলি দেবার রীতি। গির্জার শীর্ষস্থানীয় বিশপ এবং নেতাদের সাথে সম্মেলনের শেষে পোপ ওই বক্তব্য রাখেন। নিপীড়ক পাদ্রী যারা দীর্ঘকাল ধরে শিশুদের যৌন নিপীড়ন করেছে তাদেরকে প্রতিহত করার বিষয়ে আলোচনা করতে ওই সম্মেলন ডাকা হয়। ফরাসি বার্তা সংস্থা AFP বলছে বিশপদের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে যার মাধ্যমে নিপীড়ক পাদ্রীদের প্রতিহত করা যায়। এর মধ্যে রয়েছে পাদ্রীদের জন্য আচরণরীতি, নিপীড়ন চিহ্নিত করার জন্য প্রশিক্ষণ এবং পুলিশকে অবহিত করা। অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশপস কনফারেন্সের প্রেসিডেন্ট মার্ক কোলরিজ সবাইকে সতর্ক করে দিয়েছেন, আমাদের হাতে অনন্তকাল সময় নেই এবং আমরা যেন ব্যর্থ না হই। এই ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
জি, দর্শক শ্রোতারা নিশ্চয়ই আজকে ভেবেছেন বেশ কয়েকবারই যে এটা এমন হলো কেন, ওটা অমন হলো কেন, এইখানে মিউজিক বাজল না কেন, ওইখানে আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, এ ব্রেক অ্যানাউন্সমেন্ট শুনলেন না কেন। আগেই বলেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে, গোলযোগের কারণে আমাদের অনুষ্ঠান প্রচারে, স্বাভাবিকভাবে প্রচারে বিঘ্ন ঘটেছে আজকে, আমরা শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থী। সেজন্যে আপনারা তারপরে আমাদের অনুষ্ঠান শুনেছেন, আমরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধান করলেন সফিউল আলম মাসুদ, আর প্রকৌশলী ছিলেন ওয়াইচেক জোরনিয়াক। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন এবং আমার সঙ্গে রয়েছেন আসানুল হক। জি,
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।